जेने कीर दावा तेर जागा इशारा अमिता के देगी दुआए मदीना।
अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلوا على الحبيب صلى الله على محمد صلى الله عليه
وسلم আসুন প্রিয় স্থানীয় বেরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কালাম শ্রবণ করার আগে কিছু ভালো ভালো নিয়ত করে নি আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে সওয়াব হাসিলের নিয়তে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কালাম শ্রবণ করব আমিও নিয়ত করতেছি আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন ও সওয়াব হাসিলের নিয়তে পাঠ করব কোনো বাহবা পাওয়ার জন্য না নেকি কামানোর জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল পাঠ করব আসুন সবাই ইনশাআল্লাহ মিলেমিশে পাঠ করব
সলে আলা রাসূলিনা সলে আলা মুহাম্মাদিন সলে আলা কারীমিনা সলে আলা মোহাম্মদীন জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া শাই রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা কারীমিনা সাল্লি আলা আমি নগণ্য আমি গুনাহগার আমি নগণ্য আমি গুনাহগার কি করিব বয়ান প্রশংসা তোমার কি করিব বয়ান প্রশংসা তোমার আমি নগণ্য আমি গুনাহগার আমি নগণ্য আমি নগণ্য আমি নগণ্য আমি গুনাহগার খুঁজে যদি কেউ তোমার অপমান সারা দুনিয়ায় কোথাও পাবে না খুঁজে যদি কেউ তোমার অপমান সারা দুনিয়ায় কোথাও পাবে না তোমারই তরে হলো
পুরনো জাহান তোমারই তরে হলো দোনো জাহান কিভাবে পাবে উপমা তোমার আমি নগণ্য আমি গোনাগার আমি নগণ্য আমি গোনাগার এসেছি ববে তোমার জন্য জীবন মরণ সব তোমার জন্য এসেছি ববে তোমার জন্য জীবন মরণ সব তোমার জন্য আমি নগণ্য তুমি অনন্য আমি নগণ্য তুমি অনন্য আমি নগণ্য তুমি অনন্য আমি নগণ্য তুমি অনন্য আমি বিকারী তুমি যে সরদার আমি বিকারী তুমি যে সরদার আমি নগণ্য আমি গুণাগার আমি নগণ্য আমি গুণাগার মুখে যত দিন তাকিবে জবান দেহে যত দিন তাকিবে প্রাণ মুখে যত দিন তাকিবে জবান দেহে যত দিন তাকিবে প্রাণ তোমারি গুণগান করিব বয়ান তোমারি গুণগান করিব বয়ান কবুল করে নাও হে প্রিয় আমার কবুল করে নাও হে প্রিয় আমার আমি নগণ্য আমি গুণাগার আমি নগণ্য আমি গুণাগার কবর হাশরে হে প্রিয় নবী রে কোন নজরে ও হে দরদি কবর হাশরে হে প্রিয় নবী রে কোন নজরে ও হে দরদি মরণ কালে হে দ রোদি তুমি মরণ কালে হে দরদি তুমি দিও আমাকে আপনার দিদার দিও আমাকে আপনার দিদার আমি নগণ্য আমি গুণাগার আমি নগণ্য আমি নগণ্য আমি নগণ্য আমি গুণাগার শুনো হে আকা আমার ফরিয়াদ দেখো এ পকির পেতেছে দোহাত শুনো হে নবী আমার ফরিয়াদ দেখো এ পকির পেতেছে দোহাত তোমার শুনো জোরদার আমার উপর তোমার শুনো জোরদার আমার উপর ডাকে তোমাকে সাগে আতার আমি নগণ্য আমি গুণাগার কি করিব বয়ান প্রশংসা তোমার কি করিব বয়ান প্রশংসা তোমার আমি নগণ্য আমি গুণাগার আমি নগণ্য আমি নগণ্য আমি গুণাগার
সাল্লু আলা আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আমার প্রাণ প্রিয় ইসলামী ভাইরা, নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পাঠ করার অগণিত ফজিলত রয়েছে। নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আবদাইনি মুতাহাব্বাইনি ফিল্লাহি ইস্তাকবিলু আহাদুহুমা সাহিবাহু ফায়ুসাফিহুহু ওয়া ইউসাল্লিয়ানি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা লাম ইফতারিকা হাত্তা তুগফারা যুনুবুহুমা মা তাকাদ্দামা মিনহুমা ওয়া মা তাআখারাত। অর্থাৎ আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য একে অপরের সাথে মহব্বতকারী ভালোবাসা যারা রাখে কি জন্য? আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। কারোর সাথে আমাদের মহব্বত হওয়া, ভালোবাসা রাখা, এটা দুনিয়ার জন্য যদি হয় সেটাতে কোনো সওয়াব নাই। আমাদের ভালোবাসা যদি সেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়, কারোর সাথে আমাদের সম্পর্ক যদি আল্লাহ তাআলার রেজার সন্তুষ্টির জন্য হয়, এটার মধ্যে অনেক বরকত রয়েছে। তাই এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একে অপরের সাথে ভালোবাসা পোষণকারী যখন তারা উভয়ে মিলিত হয়, সাক্ষাৎ হয় এবং একে অপরের সাথে মুসাফা করে, আর মুসাফা করার সময় নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করে, তবে তারা উভয়ে পৃথক হওয়ার পূর্বে আল্লাহ তাআলা তাদের পূর্বের এবং পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরাও এই মুসাফা করা, অনেকে এটাকে বিরক্তকর মনে করে, এটার মধ্যে অনেক ফজিলত রয়েছে। আমাদের অগণিত গুনাহ, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কারোর সাথে যদি মুসাফা করি, দরসি পাঠ করি, ইনশাআল্লাহুল করিম আমাদের কি হয়ে যাবে, গুনাহগুলি মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট ছোট আমলের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার, অসংখ্য নিঘে অর্জন করা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল আমাল আন-নিয়াতুস সাদিকা, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। এজন্য নিয়ত ছাড়া আমাদের কোনো আমলের মধ্যে পদার্পণ করা এটা উচিত নয়, কারণ যত নিয়ত আমরা করব আমাদের আমলের মধ্যে সওয়াবও বৃদ্ধি পাবে। তাই আজকে আমরা ইজতেমার মধ্যে অংশগ্রহণ করেছি, ভালো ভালো নিয়ত করিনি। ইলমে দ্বীন অর্জন করার জন্য ইনশাআল্লাহুল করিম এই বয়ান শ্রবণ করব ইনশাআল্লাহ। ইলমে দ্বীনের আদবে রক্ষার্থে আমরা দুজনে হয়ে বসব, হেলান দিয়ে বসা এবং ইলমে দ্বীনের মধ্যে অলসতা সৃষ্টি এমন কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। নিজের সংশোধনের জন্য বয়ান শুনব এবং যা শুনব তা অপর ইসলামী ভাইয়ের নিকট পৌঁছানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আরও ভালো ভালো নিয়ত করার তৌফিক নসিব করুক। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, পবিত্র শাবানুল মুআজ্জম, যেটাকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাস বলা হয়, রজব মাস ছিল আল্লাহর মাস, আর শাবান মাস কার মাস? এটা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাস। এই মাসের অগণিত ফজিলত বরকত আমরা শুনে আসি, এটা রমজানের সাথে একদম লাগানো। এবং কিতাবের মধ্যে, হাদিসে পাকের মধ্যে এরকম রয়েছে যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শাবান মাসের চেয়ে বেশি রোজা অন্য কোনো মাসে রাখতেন না। এবং এই মাস এটা রোজা রাখার মাস, কোরআন তেলাওয়াত করার মাস। এই মাস বিশেষ করে যেহেতু এটা নবীর মাস, এই মাসের মধ্যে সবচেয়ে বেশি যে আমলটা আমাদেরকে করা চাই সেটা হচ্ছে কি, অধিক হারে দরুদ শরীফ পাঠ করা। অধিক হারে যত বেশি বারে আমাদের কি করা দরুদ শরীফ পাঠ করা চায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র মাসকে এমনভাবে মূল্যায়ন করার তৌফিক নসিব করুক যেন আমরা রমজানকে অত্যন্ত মহব্বত নিয়ে, তাকওয়া পরহেজগার নিয়ে, অত্যন্ত যেভাবে আমাদের অনেক দিনের প্রতীক্ষিত কোনো মেহমান অনেক দিন পরে আসে সেটাকে গ্রহণ করার জন্য আমরা যেভাবে বেকুল থাকি ওইভাবে বেকুলতার সাথে যেন আমরা রমজানকে ইস্তেকবাল করতে পারি, এটাকে কবুল করতে পারি, গ্রহণ করতে পারি, এমন যেন না হয় রমজান আসলে আমাদের গাফলতি থেকে গেলো, উদাসীনতা থেকে গেলো, এমন যেন না হয়। এজন্য এখন থেকেই আমাদেরকে রোজা রেখে তেলাওয়াতে কোরআন করে নফল নামাজ আদায় করে দরুদ শরীফ আদায় করে জিকির ও দরুদের মাধ্যমে আমাদের অন্তরকে পরিষ্কার করে আমরা রমজানের জন্য প্রস্তুতি নিই। আল্লাহ তাআলা আমাদেরকে, বিশেষ করে আমাকে এবং মাদানের ছেলে দর্শক শ্রোতা উপস্থিত যারা সবাইকে আমাদেরকে তৌফিক নসিব করুন, সবাই বলি আমিন। আমাদের ইসলামের মধ্যে সর্বস্বীকৃত পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে চারটা মাজহাব রয়েছে, এর মধ্যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই চারটা মাজহাবের অনুসারী রয়েছে, কেউ না কেউ এর অনুসারী। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অনুসারী হচ্ছে হানাফি মাজহাবের। এই হানাফি মাজহাবের অসংখ্য অনুসারীদের ইমাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির ওরসে মোবারক দোসরা শাবান, অনেকে জানে না কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী বিভিন্নভাবে এই দিবসগুলো, এই দিনগুলোকে স্মরণ করে এবং করানোর ব্যবস্থা করে যাতে আমাদের যারা এহসান করে গিয়েছেন তাদের এহসানের কথা আমরা না ভুলি। আজকের বয়ানে ইনশাআল্লাহ আমরা ওনার শান মান, ওনার জীবনী সম্পর্কে আমরা শুনব ইনশাআল্লাহুল করিম। হযরত দাতা গঞ্জ বক্স আলী হাজবরি হানাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি, হযরত ইমাম আজম আবু হানিফা নোমান বিন সাবিত রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রতি অত্যন্ত মহব্বত রাখতেন, ভালোবাসতেন। তিনি বলেন, আমি একদিন সফরে ছিলাম, সফর করতে করতে আমি শাম দেশ, যেটাকে এখন সিরিয়া বলা হয়, ওই সিরিয়া দেশে মুয়াজ্জিন রসুল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মোবারকে আমি হাজিরে দিলাম। ওই জায়গায় গিয়ে আমার ঘুম এসে গেল, ঘুমের মধ্যে আমি স্বপ্নের জগতে চলে গেলাম, নিজেকে মক্কা শরীফে পেলাম। দেখলাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বনি শাইবা গোত্রের দরজায় উপস্থিত, আর একজন বয়স্ক ব্যক্তিকে ছোট শিশুর মতো কোলে নিয়ে আছেন। স্বপ্নের মধ্যে মক্কা শরীফও দেখছেন, আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার হলো, দেখলেন কি আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বয়স্ক ব্যক্তিকে বাচ্চার মতো কোলে নিয়ে আসেন। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার পেয়ে দূর থেকে মহব্বত ভালোবাসায় দৌড়ে গেলেন এবং কদম মুবারকের মধ্যে ছুঁয়ে গেলাম এবং মনে মনে এই বিষয়টি দেখে আশ্চর্য হলাম যে এই দুর্বল ব্যক্তিটিকে বয়স্ক ওনাকে বাচ্চার মতো কোলে নিয়ে আছেন। এমন সময় আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের বাতিনী শক্তি এবং ইলমে গায়েবের মাধ্যমে আমি মনে মনে যে আশ্চর্য হয়েছি সেই বিষয়টি ব্যাখ্যা করে দিলেন, উনি জেনে নিলেন এবং আমাকে উদ্দেশ্য করে ইরশাদ করলেন যে তুমি যে আশ্চর্য হচ্ছ, আমি যাকে কোলে নিয়েছি ইনি আর কেউ নেন, উনি হচ্ছে তোমাদের ইমাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি। হযরত দাতাগঞ্জ বক্স রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের এই স্বপ্ন বর্ণনা করার পর বলেন, আমি এটা থেকে বুঝে নিলাম হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহিকে ওই সকল লোকদের মাঝে গণ্য করা হয় যাদের গুণাবলী শরীয়তের স্থায়ী বিধানাবলীর ন্যায় সর্বদা বিরাজমান। এই কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইমাম আজম আবু হানিফাকে এত ভালোবাসতেন। আর হুজুর পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম আজম রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রতি ভালোবাসা, তা দ্বারা এটাই বোঝা যায় যে যেমনইভাবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভুল হওয়া অসম্ভব, তেমনইভাবে আল্লাহ পাক ও তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দয়ায় ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি ভুল থেকে মুক্ত, অর্থাৎ তার মশালা যেগুলো আছে এগুলি ভুল থেকে ঊর্ধ্বে ছিল। উনি এমনভাবে মশালা বর্ণনা করতেন যেগুলি কোরআন হাদিস এবং ইজমা কিয়াস এবং যুক্তির নিরিখে অত্যন্ত সঠিক ছিল। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, এই ঘটনা থেকে যেমনিভাবে আমরা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির শান মান মহত্ব আমরা জানতে পারলাম, অনুরূপভাবে ঘটনা দ্বারা আরেকটি বিষয় যেটা আমরা আমাদের আকীদা সেটা হচ্ছে কি, একটা আকীদা প্রকাশ পায়, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দয়ায় দান করমে মানুষের জাহিরি হায়াত ও অনেক উদ্দেশ্যের ইমে গায়েবের সংবাদ দিতে পারে। হযরত উনাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাকে আমার আব্বা জান বলেন, আমি একবার অসুস্থ হয়ে পড়লাম, আমাকে দেখার জন্য, আমার ইয়াদতের জন্য, শুশ্রূষার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ আনলেন। সুবহানাল্লাহ। তাহলে কোনো রোগী রোগাক্রান্ত হলে তাকে দেখতে যাওয়ার সামাজিকতা নয়, এটা হচ্ছে সুন্নতে মোবারক। এটা কি সুন্নতে মোবারক, এর মধ্যে অগণিত ফজিলত রয়েছে। সুতরাং আমরা কারো অসুখ হলে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব তার সাথে দেখা করার জন্য, তার শুশ্রূষা করার জন্য। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ আনলেন এবং আমাকে দেখে ইরশাদ করলেন, এই রোগ তোমার কোনো ক্ষতি করবে না, যে রোগ তোমার হয়েছে এটাতে তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু ওই সময় তোমার কি অবস্থা হবে যখন তুমি আমার ইন্তেকালের পর তুমি অনেক হায়াত পাবে, কিন্তু আমার ইন্তেকালের হায়াত পাবা, তোমার শেষ জীবনে তোমার দৃষ্টিশক্তি চলে যাবে, তোমার চোখ চলে যাবে, তুমি অন্ধ হয়ে যাবে। একথা শুনে আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি ওই সময় সওয়াব অর্জনের জন্য সবর করব, ধৈর্য ধারণ করব। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি তুমি এমনই করো তাহলে তুমি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জাহিরি হায়াত থেকে পর্দার পর তার দৃষ্টিশক্তি আস্তে আস্তে কমতে লাগলো এবং তার দৃষ্টি সে এক পর্যায়ে চলে গেল, পরবর্তীতে দৃষ্টিশক্তি ফিরে পেলেন এবং তার ইন্তেকাল হয়ে গেল। আমার প্রাণপ্রিয় ইসলাম ভাইরা, এই বর্ণনাটি শুনে হতে পারে শয়তান কারো মনে এই ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিবে, অদৃশ্যের জ্ঞান এলমে গায়েক একমাত্র আল্লাহ তাআলার কাছে থাকে, এটা মানুষের কাছে কিভাবে থাকে, এরকম মানুষ ওয়াসওয়াসা দেয় অন্তরের মধ্যে, এরকম ওয়াসওয়াসা কুমন্ত্রণা আসতে পারে। মনে রাখবেন, আল্লাহ তাআলাই হচ্ছে আলিমুল গায়ব ওয়া শাহাদা, জাতিগতভাবে সত্তাগতভাবে ইলমে গায়েব একমাত্র কে জানেন, আল্লাহ তাআলা জানেন, আল্লাহ ছাড়া কেউ জানেন না। আর যে জ্ঞান আল্লাহ তাআলার কাছে সেটা ছিল, আছে, থাকবে, এটা কখনো ফানা হবে না, এটা আগে থেকে কেউ দেন না, এটা আগে থেকে ছিল, আছে, থাকবে। আর আম্বিয়ে কেরাম আলাইহিসসালাম, বিশেষত আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আউলিয়ে কেরাম রহিমাহুমুল্লাহ সালাম, উদ্দেশ্যের জ্ঞান অর্থাৎ এলমে জ্ঞান যেটা পেয়েছেন সেটা আল্লাহ তাআলার দানক্রমে পেয়েছেন, নিজে থেকে জানেন না, এটা কিভাবে জানেন, প্রদানকৃত আল্লাহ তাআলার দয়া পেয়েছেন। তাদেরকে যখন থেকে আল্লাহবাক জানিয়েছেন তখন থেকে জানেন, যতটুকু জানিয়েছেন ততটুকুই জানেন, এর বেশি এক জর্রা পরিমাণ জানেন না। আল্লাহর নবীরা, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, ওলিয়ে কেরাম যে এলমে গায়েছেন এটা আল্লাহ তাআলা জানিয়েছেন, যতটুকু জানিয়েছেন ততটুকু জানেন, যখন জানিয়েছেন তখন জানেন, এর চাইতে এক জর্রা বারও বেশি জানেন না। এখন প্রশ্ন থাকবে, এটার দ্বারা অনেকে আবার মনে বসাতে এতটুকু জানে এটা কি বাহাদুরি, এখন প্রশ্ন হচ্ছে কতটুকু জানে এবং কতটুকু এলমে গায়েব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে, আম্বিয়ে কেরামের মাঝে রয়েছে, ওলিয়ে কেরামের মাঝে রয়েছে, এটা যিনি দান করেছেন তিনি জানে, যাকে দান করেছেন তিনি জানে, এর মাঝে আমি কতটুকু জানি সীমা নির্ধারণ করা আমাদের কোনো দরকার নাই। এতটুকু আমাদের আকীদা যে আল্লাহ তাআলার দান ক্রমে আল্লাহর নবীগণ, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম ইলমে গায়েব জানেন, কতটুকু জানেন এটা নিয়ে আমাদের বলার কোনো দরকার নেই, আমরা এতটুকুতে আমাদের ক্লিয়ার থাকা দরকার। কেননা নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ইলমে গায়েব জানে এটা কোরআনে পাকের দ্বারা অসংখ্য আয়াত রয়েছে, এর মধ্যে একটি আয়াত এখানে উল্লেখ রয়েছে, সূরা তাকবীরের 24 নং আয়াত, আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানীন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর এই নবী অদৃশ্য বিষয় বর্ণনা করার ব্যাপারে কৃপণ নন। এই আয়াতে করিমের আলোকে তাফসীরে খাজিনে রয়েছে, এই আয়াতের উদ্দেশ্য হলো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট অদৃশ্য জ্ঞান অর্থাৎ এলমে জ্ঞান, এলমে গায়েব যখনই আসে তখন তোমাদের জন্য এতে কৃপণতা করেন না, অর্থাৎ তোমাদের তা বলে দেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব যেটা জানেন এটা বলার ক্ষেত্রে তিনি কৃপণতা করেন না। এই আয়াত তফসির দ্বারা জানা গেল যে আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইলমে গায়েবের সংবাদ দিতেন, আর স্বভাবতই জানাবে সেই যে স্বয়ং নিজেও জানে, না জানলে কি জানাতে পারে। এই জন্য তো উনাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জানের যে ঘটনা শুনলে উনি কখন উনি চক্ষু চলে যাবে এটাও বলে দিয়েছেন। এভাবে অসংখ্য ইয়া ইলমে গায়েবের সংবাদ আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন। অনুরূপভাবে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাই, ইনি আমাদের ইমাম, ওনাকে আল্লাহ তাআলা কতটুকু এলম দিয়েছেন এবং উনি কিভাবে এলমে দিনের পথে এসেছেন। ইমাম সাহাবি রহমতুল্লাহ তাআলা অনেক বড় আলেম ছিলেন। উনি একদিন কোথাও যাচ্ছিলেন, পথের মধ্যে দেখলেন যে একজন যুবক, তার চেহারা অনেক সুন্দর এবং তাকওয়া পরহেজগারির চেহারার মধ্যে ফুটে উঠেছে। ওনাকে দেখি ইমাম সাহাবি রহমতুল্লাহ তাকে দাঁড় করালেন, অনেকগুলো লোক কিন্তু তাকে দাঁড় করালেন। বললে, এ বাচ্চা তুমি কোথায় যাচ্ছ? বললে, আমি কোথাও যাচ্ছি না, আমি ব্যবসার জন্য বাজারে যাচ্ছি। ইমাম সাহাবি রহমতুল্লাহ বললেন, তোমার পেশানির মধ্যে, কপালের মধ্যে আমি আলেম হওয়ার, এলেমের, হেকমতের নিশানি দেখতে পাচ্ছি, তুমি বাজারের ব্যবসার মধ্যে রত না, থেকে ইলমে দিন অর্জনের মধ্যে লেগে যাও। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা ওনার পরামর্শক্রমে ইলমে দিন অর্জনের মধ্যে লেগে গেলেন এবং ওই ইনফরাদি কোশিশের বদৌলতে উনি ইমাম আজম আবু হানিফা হয়ে গিয়েছেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাই, ওনার নাম হচ্ছে মূলত নোমান। ওনার নাম কি? নোমান। ওনার কুনিয়ত অর্থাৎ উপাধি হচ্ছে কি? আবু হানিফা। নোমান ওনার নামের সাথে কাজের মিল রয়েছে। কিভাবে? এখানে লেখা হচ্ছে ইবনে হাজার মক্কি রহমতুল্লাহ তাআলা লেখেন যে কিছু রক্ত রয়েছে যেগুলিকে শরীরের যে অবয়ব রয়েছে এটাকে টিকে থাকার জন্য ওইটা রক্তের প্রয়োজন, এটার নাকি নোমান বলা হয়। যেহেতু ইসলামের ঢাঁচাকে, ইসলামের গঠনকে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাই উনি মজবুত রেখেছেন, শরীয়তের প্রবর্তন করে, ইজতিহাদ করে, ফিকা শাস্ত্রের প্রবর্তন করে ইনি ইসলামকে এমন মজবুত করেছেন, ওনার নামের সাথে কি কাজের সাথে মিলে গিয়েছে। এবং ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাই, ওনাকে আবু হানিফা কেন বলা হয় এটার অগণিত ব্যাখ্যা ওলামায়ে কেরাম লিখেছেন। একটা ব্যাখ্যা এটা রয়েছে যে উনি যেই দেশের মধ্যে জন্মগ্রহণ, ওই দেশের ওইখানের মধ্যে দাওয়াত যেটা আছে, আমরা আগেকার কলম দেখতো তাদেরকে কালির জন্য একটা দাওয়াত থাকতো, মানে যেখানে কালি ভরা হতো, তো ওখানে ইলমে দিনের চর্চা হতো, সেখানে তারা দাওয়াত ব্যবহার, ওই দাওয়াতকে তাদের ভাষায় হানিফা বলা হতো। কি বলা হতো? হানিফা। তো এখানে ওনার মজলিসের মধ্যে অনেক সাগরিত ছিল এবং তারা ওনার এলমগুলো যেগুলি বলতে এগুলি লিখতেন, এই জন্য ওনাকে আবু হানিফা এই জন্য বলেন, ওনাকে দাওয়াতওয়ালা, অর্থাৎ ওনার মজলিসের মধ্যে কলম লিখে খালি ভরার দাওয়াত নিয়ে বসে থাকতো, এই জন্য ওনাকে এই উপাধি দেওয়া হয়েছে। এটা আরও অনেক ব্যাখ্যা রয়েছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাই ওনার কথা কোরআনে পাকের আয়াত দ্বারা এবং হাদিসে পাক দ্বারা রসুলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই ওনার ব্যাপারে অগ্রিম ইরশাদ করেছেন। যেমন হাদিসে পাকের মধ্যে রয়েছে, রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে কোরআনে পাকের একটি সূরা রয়েছে, সূরা জুমা, এর একটি আয়াত 3 নম্বর আয়াতের মধ্যে এটা রয়েছে, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম। তো ওয়া আখারিনা, সর্বশেষ। তো সাহাবায়ে কেরাম যারা ছিল এই আয়াতে তফসির জানার জন্য আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াতে আখিরিন যারা বলে, সর্বশেষ যারা ওনার সাথে মিলিত হবেন এরকম রয়েছে, এই সর্বশেষ এরা কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবতা অবলম্বন করলেন, বারবার প্রশ্ন করার কারণে সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে ছিলেন, ওনার কাছে গেলেন এবং ওনার পিঠের মধ্যে হাত দিলেন এবং ইরশাদ করলেন, যদি ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতের ব্যাখ্যা এভাবে করতেছেন যে যদি ঈমান সুরাইয়া একটা তারা রয়েছে, নক্ষত্র রয়েছে, সুরাইয়া নক্ষত্র পাশেও যদি থাকে তাহলে এই গোত্রের অর্থাৎ হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু গোত্রের লোকেরা সেখান থেকেও নিয়ে আসবে, সেখান থেকেও নিয়ে আসবে। শুধু তাই নয়, বলা হচ্ছে যে আগেকার কিতাবের মধ্যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলার কথা উল্লেখ ছিল। যেমন এখানে রয়েছে যে সৈয়দনা ইমাম সুয়ুতি রহমতুল্লাহ তাআলা আলাই উনি বলেন, সৈয়দনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তৌরাত কিতাব যেটা হযরত মূসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, যে এই কিতাবের মধ্যে পাওয়া যায় যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এমন একটা নূর হবে যার কুনিয়ত হবে আবু হানিফা। যার কুনিয়ত হবে কি? আবু হানিফা। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির একটা লকব হচ্ছে সিরাজুল উম্মা, উম্মতের চেরাগ। এটার দ্বারা প্রমাণিত তো তৌরাতের মধ্যেও ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির কথা উল্লেখ রয়েছে। তো আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, ইমাম আজম আবু হানিফার শান ও মান, ওনার এলম, ওনার যে মর্তবা, উনি এমন একজন ইমাম যে সকল ইমামরা তার মোহতাজ। ইমাম শাফি বলেন, ইমাম মালিক বলেন, ইমাম মাহমুদ বিন হাম্বল বলেন, ওনার মোহতাজ। ওনার সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে যে ওনার নাম নোমান এবং ওনার বাবার নাম হচ্ছে সাবিত। উনি জন্মগ্রহণ করেন 80 হিজরি সনে, কুফার মধ্যে জন্মগ্রহণ করেন। 70 বছর বয়সে 150 হিজরিতে দোসরা শাবান উনি ইন্তেকাল করেন। বাগদাদ শরীফে ওনার মাজার রয়েছে, এখনও অনেকেই সেখানে জিয়ারতের জন্য যান। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাই উনি আল্লাহ ওনাকে আল্লাহ তাআলা অগণিত এলম দ্বারা ওনাকে ধন্য করেছেন। ওনার অনেক এলম ছিল, শুধু এলম নয়, উনি তাকওয়া ফরহেজগারের দিকে অনেক উঁচু পর্যায়ের ছিলেন। ইবাদতের দিক দিয়ে, তাকওয়া ফরহেজার দিক দিয়ে, ব্যবসার দিক দিয়ে, হোফে খোদার দিক দিয়ে, প্রতিবেশীর হক আদায়ের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে অর্থাৎ আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জিন্দা করার ক্ষেত্রে সর্বক্ষেত্রে উনি অবদান রেখেছেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে লেখেন হযরত আবু নুয়াইম রহমতুল্লাহ তাআলা বলেন, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির চেহারার আকৃতি, আকার ও আকৃতি, চেহারা, পোশাক, জুতা উন্নত মানের থাকত। তার কাছে আগত প্রত্যেকটি ব্যক্তিকে তিনি সাহায্য করতেন এবং তার উচ্চতা ছিল মধ্যম আকৃতির, সকল মানুষের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরভাবে কথা বলতেন, অধিক হারে সুগন্ধি ব্যবহার করতেন, যখন কখনো বাইরে যেতেন তখন উত্তম প্রকারের সুগন্ধি ব্যবহার করতেন, যার কারণে মানুষ চিনে ফেলত যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলার বাইরে আসতেছেন। এটা কীভাবে বুঝত? সুগন্ধি দ্বারা বুঝে নিত। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাই ওনার প্রতিদিনের যে জাদওয়াল বা রুটিন কী ছিল, ওনার জীবন তিনি কীভাবে পরিচালনা করেছেন, জীবনের মুহূর্তগুলো আমাদের শিখা, এই ওনাদের জীবনে থেকে আমাদের জীবনে শিক্ষা নেওয়া উচিত। হযরত মিসআর বিন কিদাম রহমতুল্লাহ তাআলা বলেন, আমি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাই এর মসজিদের মধ্যে একবার আমি হাজিরি দিলাম, দেখলাম ফজরে নামাজ আদায় করার পর তিনি রহমতুল্লাহ তাআলা আলাই লোকদেরকে সারাদিনেই ফজর থেকে সারাদিন ইলমে দিন পড়াতে থাকেন। এর মাঝখানে শুধু নামাজের বিরতি হতো, ইশার নামাজের পর তিনি রহমতুল্লাহ তাআলা আলাই নিজের ঘরে তশরিফ নিয়ে গেলেন। কিছুক্ষণ পরই সাদা পোশাক পরিধান করে অধিক হারে আতর লাগিয়ে পরিবেশ সুবাসিত করে নিজের নূরানি চেহারা উজ্জ্বল করে আবারও এসে মসজিদের কোনায় নফল নামাজের মধ্যে মশগুল হয়ে গেলেন। এমনকি সুবে সাদিক হয়ে গেল, এরপর তার ঘরে তশরিফ নিয়ে গেলেন, পোশাক পরিবর্তন করে ফিরে এলেন, আর ফজরের নামাজ জামা সগর আদায় করার পর আগের দিনের মতো আবার এলমে দিনের মজলিসের মধ্যে বসে গেলেন। এভাবে এশার পর্যন্ত আবার পাঠদানের মধ্যে কি তার অব্যাহত ছিল। আমি ভাবলাম হয়তো তিনি অনেক ক্লান্ত হয়ে পড়লেন, আজ রাতে মনে হয় কিছু না কি ইনি বিশ্রাম নেবেন, কিন্তু দেখলাম যে পরের দিনও একই রুটিন। এভাবে মাস চলে গেল, ওনার রুটিনের মধ্যে কোনো পরিবর্তন নাই, শুধু জোহরের পর সামান্য উনি আরাম করতেন, এরপরে প্রত্যেক দিন উনি একই রুটিনে চলতেন, যে ফজরের পর থেকে এশা পর্যন্ত কি করতেন, ইলমে দিন শিখা, এবং রাতে কি করতেন উনি ইবাদতের মধ্যে নিজেকে মশগুল রাখতেন। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, প্রশ্ন আসতে পারে যে ওনাদের মধ্যে এই শক্তি কোত্থেকে আসছে? এই শক্তির নাম হচ্ছে রুহানি শক্তি। এই শক্তির নাম কি? রুহানি শক্তি। যখন বান্দা ইবাদত করতে থাকে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন, তাদের অধিক গুম এটা চলে যায়, বরঞ্চ আল্লাহ তাআলা প্রেমের মধ্যে যখন পড়ে যায় ঘুম তো এমনিই চলে যায়। তাই আমাদের উচিত যে আমাদের প্রত্যেক দিন, রমজান আসতেছে, আমরা এখন থেকে যদি অভ্যাস করি, আমি আগেও বলেছি পবিত্র শাবান মাস আমাদের মধ্যে জারি রয়েছে, আমাদের ইবাদতের পরিধি আস্তে আস্তে আমরা বাড়াতে থাকি, আমরা কিছুটা বাড়াবো, আল্লাহ তাআলা মদত করবেন, ইনশাআল্লাহ আমাদের শক্তি আল্লাহ তাআলার পক্ষতে আসবে। শরীরের শারীরিক শক্তি খাওয়া দাওয়া দিয়ে নয়, আল্লাহ তাআলার ইবাদত একমাত্র আল্লাহ তাআলার রহমত কুদরতি শক্তি দ্বারা করা যায়। এটা শারীরিক শক্তি দ্বারা, ঔষধ দ্বারা, খাবার দ্বারা হয় না, এটা রুহানি শক্তি দ্বারা ইবাদত করতে পারে। নাহলে যারা আল্লাহ তাআলার ইবাদত গুজার বান্দা আল্লাহর ওয়ালিদের জীবনে দেওয়া হওয়া যায়, তারা মাসের মাস উপবাস থাকেন, তারপরে কীভাবে ইবাদত করতেন, এটা রুহানি শক্তির বদৌলতে। আমার প্রাণ ইসলামী ভাইরা, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাই, উনি পাঠদান এবং আল্লাহ তাআলার ইবাদত করার পাশাপাশি হালাল রিজিক উপার্জনের জন্যও উনি চেষ্টা করতেন। এই জন্য উনি ব্যবসাকে তার পেশা হিসেবে অবলম্বন করিলেন। তিনি ব্যবসার মধ্যে মানুষের কল্যাণ কামনা করতেন এবং শরীয়তের বিধিবিধানের প্রতি অত্যন্ত ইনি কঠোর ছিলেন। হযরত হাফস বিন আব্দুর রহমান রহমতুল্লাহ তাআলা আলাই হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইর সাথে ব্যবসা করতেন এবং তাকে ব্যবসার মালামাল প্রেরণ করতেন। একবার তার নিকট কিছু কাপড় পাঠালেন, পাঠানোর সময় বললেন, হে হাফস, অমুক কাপড়ের মধ্যে কিছুটা ত্রুটি রয়েছে, একটু সামান্য ত্রুটি রয়েছে, যখন তুমি তা মানুষের কাছে বিক্রি করবে ওই ত্রুটি সম্পর্কে তাকে বলে দিবে। হযরত হাফস রহমতুল্লাহ তাআলা আলাই ওই কাপড়গুলি বিক্রি করে দিলেন, ত্রুটির কথা ভুলে গেলেন এবং সেটাও ভুলে গেলেন এবং কার কাছে বিক্রি করে সেটাও ভুলে গেলেন। যদি এটা মনে থাকতো কার কাছে, তাহলে তার কাছে ক্ষমা চেয়ে নিত বা টাকা ফেরত নিতেন, এখন দুটোটা ভুলে গেলেন, এখন কী করবেন? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাই ওনার তাকওয়া পরহেজগারী আল্লাহর উপর তাওয়াক্কুল দেখেন এবং আমাদের ব্যবসা বাণিজ্য এবং আমাদের আল্লাহ তাআলার উপর ভরসা কতটুকু এটা দ্বারা আমরা একটু ফরক করে দেখি। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাই উনি যা ইনকাম হয় সবগুলো আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমরাও তো হালাল রুজির জন্য কোনো না কোনো পেশা অবলম্বন করি, কেউ ব্যবসা বাণিজ্য করি, কেউ চাকরি করি, কেউ চাষাবাদ করি, যাই করি না কেন সব কিছুর মধ্যে তাকওয়া পরহেজগারি অবলম্বন করলে তার ব্যবসার মধ্যে রিজিকের মধ্যে কখনো কমতি আসবে না, বরঞ্চ আল্লাহ তাআলা এর মধ্যে বরকত নাজিল করবেন। হালাল রুজির মধ্যে বরকত রয়েছে, কিন্তু আমাদের মধ্যে, আমাদের জেহেনের মধ্যে শয়তান এটা ঢুকিয়ে দিয়েছে। আজ কাউকে যদি কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যে মিথ্যা কথা বলতে মানা করা হয়, নিষেধ করা হয়, তাকে যদি ইনফরাদি কোশিশ করা হয়, জবাব আসে কি, হুজুর আজকাল এটা চলে না, এরকম না করলে আমাদের পাশাপাশি ব্যবসায়ী যারা সবাই করতেছে, আমি যদি না করি আমি আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের কমজোরি, এটাই হচ্ছে আমাদের দুর্বলতা। কি দুর্বলতা? আমরা আমাদের ওই রিজিককে, ব্যবসাকে আমার রিজিক দাতা হিসেবে আমরা মনে করেছি। রিজিক কে দেয়? আল্লাহ তাআলা দেয়। আমার ব্যবসা, আমার চাকরি, আমার কৃষিকাজ, আমি যে পেশা অবলম্বন করেছি এটা আমার রিজিক দাতা নয়, রিজিক দাতা কে? আল্লাহ। এটা মাত্র উসিলা, এটা একটা সুন্নত হিসেবে আমরা অবলম্বন করি। আর একটা জিনিস মনে রাখবে, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে এরকম যদি কেউ বলতেন যে হুজুর এখন বর্তমানে এই বছর চলে, এভাবে তো চললে আমাদের ব্যবসা চলবে না, তখন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আশ্চর্য হয়ে যেত, এমন এরকম তুমি কি বললা, কি বলছো তুমি, তোমার বাক্যের প্রতি তুমি খেয়াল করেছো যে হালাল রুজি যদি তুমি হালাল অবলম্বন করো, শরীয়তের বিধি বিধান মোতাবেক তুমি যদি চলো, আল্লাহ তোমার ব্যবসা বন্ধ করে দিবে, তোমার হাল রুজি বন্ধ করে দিবে, আর হারাম অবলম্বন করে তোমাকে আল্লাহ রিজিক দিবে, এইটা তোমার কেমন বিশ্বাস, এটা তোমার কেমন ইমান, তোমার বাক্য তোমার কোথায় নিয়ে যাচ্ছে? একটু গভীরভাবে আমরাও চিন্তা করি যে আল্লাহ তাআলার হুকুম মাহকাম মোতাবেক যদি ব্যবসা করি এটাতে লস হবে, আমার রুজি রোজগার কমে যাবে, আমি উপবাস থাকবো, এটা কখনো হতে পারে না, হালালের মধ্যে আল্লাহ বরকত দিবেন। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, এই জন্য আমরা একটু চিন্তা করি, বিশেষ করে ব্যবসায়ী ভাইয়েরা যারা রয়েছেন তারা একটু আমরা নিজেকে নিয়ে চিন্তা করি। আমি যদি কারো নিকট থেকে কোনো কিছু কিনতে যাই, কোনো সামান, আমি একটা কাপড় কিনতে যাই, আমার কোনো একটা জিনিসপত্র কিনতে যাই, সেখানে আমি চেষ্টা করব যে আমি যেন দোকান না খাই, ঠিক না, যে আমি একটা কাপড় সেটা যেন ভালোটা আমি পাই, আমি মাংস কিনতে ভালো সেখানে যেন ওজনের মধ্যে কম না দেয়, আমি যে কোনো জিনিস যে কোনো দেখে শুনে আমি নেওয়ার চেষ্টা করি, কেন দোকান যেন না হয়। এখন আমি ক্রেতা হই, আমি চাচ্ছি যে কি আমার জিনিসের মধ্যে আমি দোকান না খাই, কিন্তু আমি ব্যবসায়ী হয়ে যদি আমি ক্রেতার অবস্থানে যদি চিন্তা করি, আমাকে যদি এভাবে ধোকা দেয় তাহলে আমার কি অবস্থা, আমি তো কষ্ট পাবো। এই জন্য ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের ভাইয়ের জন্য ওই জিনিস পছন্দ করবে না যা নিজের জন্য পছন্দ করবে, ঈমান মুকাম্মল হবে না। এখন ব্যবসায়ী ভাইয়েরা চিন্তা করুন যে আমি যাকে দুকা দিচ্ছি সেই দুকা যদি আমাকে দেওয়া হয় আমি কি পছন্দ করবো? তো কেন আমার ভাইয়ের জন্য আমি এই দুকাটা পছন্দ করছি? না না, আমরা মুসলমান, আমরা যেন এটা না করি। আমরা রমজান মাস আসতেছে, রমজানের মধ্যে তো আরও দুকাবাজির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, মানুষকে কীভাবে বেশি দামে দেওয়া যায়, মানুষকে কীভাবে লাভবান হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের মুসলমানদেরকে এই অভ্যাস আমাদেরকে দান করুন। সাহাবায়ে কেরাম যে অভ্যাসে অভ্যস্ত ছিলেন, তারা শাবান মাস আসলেই সব কিছু মিটমাট করে রমজানের জন্য ফ্রি হয়ে যেতেন। আমাদের অনেক ইসলামী ভাইদেরকে আমরা দেখছি, আমাদের দেখে বিশেষ করে দাওয়াত ইসলামের মধ্যে যারা আছে অনেকেই শাবান মাস আসলেই তাদের রমজানের যা কিছু আছে সব কিছু করে রমজানের জন্য ফ্রি হয়ে যায়, অনেকে 30 দিনের জন্য এতেকাফের মধ্যে বসে যায়, আলহামদুলিল্লাহ। তো এই রমজানকে আমরা ব্যবসার জন্য না রাখে, ইবাদতের জন্যই রাখে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর একটি ঘটনা এই দুকাবাজির ব্যাপারে রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদ্যশস্যের একটি স্তূপের বিক্রি করার জন্য রাখা হয়েছে একটা খাদ্যশস্যের স্তূপ, এদের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো নিজের হাত ওই স্তূপের মধ্যে কোথায় যে শস্য ক্ষেত্র যে সেটার মধ্যে উনি হাত ঢুকিয়ে দিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ভিতরে যত হাত ঢুকালেন দেখলেন যে উপরে শুকনা, দেখবেন ধান বলে আমরা যে কোনো জিনিস উপরে শুকনা, ভিতরে কি ভিজা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে জিজ্ঞাসা করলেন, হে আরদার এটা কি? তারা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি পড়ছে। ইরশাদ করলেন, তবে তুমি খাদ্যশস্য যেগুলি রয়েছে এগুলির স্তূপের উপরে কেন রাখোনি, শুকনাগুলি উপরে রেখেছ, এগুলি কেন উপরে রাখো না, এগুলি ভিতরে কেন রেখেছ? এরপর কি ইরশাদ করলেন যে তুমি এটা কেন রাখো না, যদি রাখতে তাহলে মানুষ দেখতে পাতো, এখন তো শুকনা দেখে নিয়ে যাবে, ধোকা খেয়ে যাবে। এবং ইরশাদ করলেন, যারা ধোকা দেয় তারা আমার দলভুক্ত নয়, যারা মানুষকে এইভাবে ধোকা দেয় আমার দলভুক্ত নয়। নবীর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দল থেকে যাকে বের করে দেয় তার কি অবস্থা হবে কেয়ামতের, দেখেন চিন্তা করি আমরা কেয়ামতের দিবস। প্রিয় ইসলামী ভাইরা, এই হাদিসে পাক দ্বারা জানা গেল ব্যবসায়িক পণ্যে ত্রুটি সৃষ্টি করাও অপরাধ, প্রাকৃতিকভাবে সৃষ্ট ত্রুটি লুকানোও অপরাধ। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টিতে ভেজা খাদ্যশস্য লুকানোকে মিশ্রিত করার মধ্যে অন্তর্ভুক্ত করেন। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, তাই আমাদের উচিত যেন আমরা মানুষকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা দুঃখা না দিই, বরঞ্চ আল্লাহ তাআলার বান্দার প্রতি আমরা দয়াপরবশ হই। আমরা যেটা যেরকম সেভাবেই আমরা কি মানুষকে দিই, যেভাবে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাই উনি নিজে আমল করে দেখিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুক। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইকে আল্লাহ তাআলা অগণিত জ্ঞান দান করেছেন, ওনাকে এমন জ্ঞান তাদেরকে আল্লাহ তাআলা দান করেন। আমাদের মধ্যে অনেক বড় বড় জ্ঞানী দেখা যায়, তারা নিজেকে অনেক জ্ঞানী মনে করেন, যারা কোরআন পড়তে পারে না, যারা কোরআন বোঝে না, যারা শরীয়ত বোঝে না, তাদের জ্ঞানই বা কি? কিন্তু যারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলা তাদেরকে অগণিত জ্ঞান দান করেন, অগণিত এমন জ্ঞান দান করেন যেগুলি মানুষের কল্পনায়ও আসে না। আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ তাআলা তাদেরকে এমন জ্ঞান দান করেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাই একবার খলিফা মনসুর আব্বাসী, খলিফা হলিমা মনসুর, ওনার বিবি সাথে ওনার সাথে তর্ক হলো। তর্ক হওয়ার পর ওনাদের বাকবিদ না হওয়ার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইকে বিচারক হিসেবে ওনার বিবি চাইলেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ যখন তুষ্টি পানলেন, ওনার বিবি মনসুর এর বিবি দেওয়ালের এক পাশে লুকিয়ে রইলেন যাতে কথাগুলো শুনে। তো খলিফা মনসুর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইকে বললেন, হে ইমাম আজম আবু হানিফা, ইসলামের মধ্যে মানুষ পুরুষের জন্য কয়জন নারীকে বিবাহ করার হুকুম রয়েছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করলেন চারজন, চারজনকে বিবাহ করা এট এ টাইম জায়েজ রয়েছে। বলে দাসী, দাসীর পথ এখন নেই, তখন ছিল যাদেরকে কিনে নেওয়া হতো দাসী, বা দাসী যতটা ইচ্ছা রাখা যায়। এ কথাটা যখন ফতোয়া শুনলেন তো তর্ক বিতর্ক হয়েছে, তো মেয়েদের মধ্যে স্বাভাবিকভাবে আরেকজন স্ত্রী হওয়া সেটা মেয়েরা কি পছন্দ করে না। তো মনসুর উনি একটু জালিম শাসক বা এভাবে কর্কশ বাবায় বাসায় বললেন, শুনছ ইসলামের মধ্যে চারটা বিবাহ কি আছে জায়েজ আছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আবার বললেন, বাদশাহ আপনার জন্য একটা করা জায়েজ, আপনি এখন বললেন চারটা, এখন বলছেন একটা। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করলেন, বাদশাহ ইসলামের মধ্যে চারটা বিবাহ জায়েজ রেখেছে, কিন্তু কোরআন শরীফের মধ্যে রয়েছে যদি তোমরা ন্যায় বিচার করার ক্ষেত্রে তোমরা ভয় করো, চারজন স্ত্রী তুমি রাখবে কিন্তু তাদের মধ্যে সমতা রক্ষা করা, তাদের চারজনকে সমানভাবে চালানোর ক্ষেত্রে, ইনসাফ করার ক্ষেত্রে তোমাদের যদি ভয় হয়, তোমরা না পারো, তাহলে একটা বিবাহ করো। এই জন্য আপনি যেভাবে আপনার স্ত্রীকে যেভাবে বলেছেন ওই বলার ভঙ্গিতে আমি বুঝে গেছি আপনার জন্য একটা করতে হবে, কারণ আপনি আরেকটা বিয়ে করলে এটার জন্য কি অপরাধ করবেন, জুলুম করবেন, এই জন্য আপনার জন্য একটা। এই জন্য ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ কোরআনে পাক থেকে কীভাবে ফয়সালা দিচ্ছেন, এবং মনে রাখবেন আমাদের সমস্ত কাজের ফয়সালা আমরা তো বিচারকের কাছে যাই, সালিশ করি, এটা না করে আমরা ওলামায়ে কেরামের দরবারে যাই, যারা সত্যিকারের মুফতি, দাড়িওয়ালা টুফিওয়ালা পাগড়ি পরছে এটা আলেম নয়। আলেম হচ্ছে যারা মুফতি হয়েছেন, যাদেরকে ইসলাম মুফতির মর্তবান, তাদের কাছে আমরা ফতোয়া জিজ্ঞেস করি। এবং অনেক সময় দেখা যায় যে মুফতি সাহেব একই মশালা একজনের জন্য একটা ফতোয়া দিয়েছেন, আরেকজনের জন্য আরেকজন ফতোয়া দেয়। এটারও কারণ রয়েছে, ফতোয়া যে খাল হিসাবে ক্ষেত্র বিশেষে এক একজনের জন্য এক এক রকম হয়ে থাকে, যেভাবে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি ওখানে কি ফতোয়া দিয়েছেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি এভাবে অত্যন্ত বিচক্ষণের সাথে জবাবগুলি দিতেন। এভাবে ওই জামানার মধ্যে একজন রাফিজি ছিল যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি মনে করতেন, ইহুদি বলতেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম অনেক লোক রয়েছে যারা সাহাবাই কেরামকে ঘৃণা করে, মনে আমরা কি আমাদের আকীদা কি সকল সাহাবি কি নবীর সকল সাহাবি, নবীর সকল সাহাবি এটা আমাদের আকীদা, সকল সাহাবি জান্নাতি। এখন ওই উনি ইমাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি ইহুদি মনে করতেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন জানতে পারলেন, নেকির দাওয়াত দেওয়ার জজবা এসে গেল যে তাকে হেদায়ত করতে হবে, তাকে ইনফরাদি কোশিশ করতে হবে, তাকে বুঝাতে হবে। উনি আল্লাহ তাআলার হুকুম মোতাবেক উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাত ওয়াল মাউইযাতিল হাসানা হিকমত নিয়ে উপস্থিত হলেন, ওনার কাছে গেলেন। যখন উপস্থিত হলেন জামানার ইমাম ওনাকে সম্মান সহকারে বসালেন, বলেন আপনি কি জন্য উপস্থিত হয়েছেন, বলে যে আমি আপনার দরবারে এসেছি, আপনার কাছে এসেছি যে আপনার মেয়ে রয়েছে, মেয়ের জন্য একটা কি প্রস্তাব নিয়ে এসেছি। ছেলে অত্যন্ত ফরহেজগার, সারা রাত ইবাদত করে, হাফেজও, আলেমও, এবং কোরআন ঘর তফসির বুঝে, এবং সৈয়দজাদাও, এবং কি সৈয়দজাদাও, উনি আল্লাহর রাস্তায় অকাতরে দান করেন, অনেক টাকার মালিক, ব্যবসা বাণিজ্য অনেক টাকার মালিক, এবং গরিব মিসকিন সবাইকে অকাতরে দান করেন। এত যখন প্রশংসা করলো ওই যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা যিনি ইহুদি বলতেন, বলতেন যে এমন রিস্তা এটা তো পাওয়াও মুশকিল, হাজারের মধ্যে একজন পাওয়া মুশকিল, দেরি কেন, আমার মেয়ে ওনাকে বিয়ে দিব। উনি বললেন যে একটা খামি রয়েছে, একটা ওনার মধ্যে কি রয়েছে, এমন বিষয় রয়েছে যেটা অপছন্দনীয়। বল সেটা কি, ওই যার প্রশংসা করলাম সে ইহুদি। উনি তো রেগে গেলেন, আপনি এত বড় আলিম হয়ে এত প্রশংসা করলেন, আমি একজন ইহুদিকে আমার মেয়েকে দিব, আপনি কি মনে করছেন ইহুদিকে আমার মেয়ে দিব। উনি হেসে বললেন, আপনি একজন কোটিপতি, সমাজের শিল্পপতি, আপনার মেয়েকে একজন ইহুদিকে বিয়ে দেওয়া আপনি পছন্দ করতেছেন না, আর আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের একজন নয় দুইজন কন্যাকে একের পর এক যাকে বিয়ে দিয়েছেন তাকে ইহুদি মনে করে উনি কি দিবেন। আমার নবী কি একজন ইহুদিকে নিজের মেয়েকে নিজের কন্যাকে বিয়ে, যে আপনি একজন কুটিপতি হয়ে একজন শিল্পপতি আপনার মেয়েকে ইহুদিকে দিতে আপনার মন চাচ্ছে না, আমার নবী কিভাবে ইহুদিকে কি দিবেন বিয়ে দিবেন? তখন উনি বুঝে গেলেন এবং উনি তওবা করলেন এবং উসমান রাদিয়াল্লাহু তাআলার প্রতি যে ঘৃণা ছিল সেটা মন থেকে বের করে দিলেন। এটা হচ্ছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাই ওনার এভাবে মানুষকে কি করতেন, হেদায়তের দিকে মানুষকে হেদায়ত দিতেন এবং ইনফরাদি কোশিশ করা, মানুষকে নেকির দাওয়াত দেওয়া এদের জজবার মধ্যে ছিল, এরা বসে দেখতেন না এবং সাথে সাথে প্রতিবেশীর প্রতি তাদের কি দরদ ছিল। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা রাতে ইবাদত করতেন, পার্শ্ববর্তী একজন লোক ছিল, সে ব্যবসা বাণিজ্য করে রাত্রে আসতো, আসার সময় মাংস নিয়ে আসতো আর শরাব নিয়ে আসতো, সে মাংসগুলো ভুনা করে খেত এবং শরাব পান করে চিল্লা চিল্লি করত, যার কারণে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির ইবাদতের মধ্যে বিঘ্নতা করত। একদিন ওনার আওয়াজ শুনলেন না ওই লোকটি প্রতিবেশী, যে শরাব খেয়ে চিল্লা চিল্লি করত, তার আওয়াজ না শুনে জিজ্ঞাসা করলে ওই লোকটি কোথায়, তো বলা হলো যে তাকে সহ অন্যান্য লোকদেরকে পুলিশ নিয়ে গেছে থানার মধ্যে, তাকে গ্রেফতার করা হয়েছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাই দেরি করলেন না, থানায় গেলেন, থানায় ওখানে গিয়ে ওনাকে দেখে সম্মান সবাই দাঁড়িয়ে গেলেন, আপনি কেন এখানে উপস্থিত হয়েছেন? বলে আমার একজন প্রতিবেশী আপনারা নিয়ে এসেছেন, তাকে কি মুক্তি দিন। ইমাম আজম মাহমুদিয়া রহমতুল্লাহ তার সম্মানে ওনাকে সহ আরও যারা কয়েদ দিয়ে দিন, যাদেরকে কয়েদ করেছিল সবাইকে প্রশাসনের হুকুমে ওনার সম্মানাতে কি করে দিল, মুক্তি করে দিল। তখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ওনাকে বলে আমি আমার প্রতিবেশীর যে হক রয়েছে সেটা আদায় করেছি, এটার কারণে সে তওবা করে সেখান থেকে ফিরে আসলো। প্রতিবেশীর হক, আমরা তো সামান্যতম কারো যদি কেউ আমাদের দুর্ব্যবহার তাকে জীবনের জন্য ফিরে চায় না, অথচ একজন কেমন গুনাহগার, এমন গুনাহগার ব্যক্তি প্রতিবেশী তার প্রতিবেশী হক আদায় করেছে। আরেকজন লোক ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি অত্যন্ত ঘৃণা করতেন। একবার উনি কোথাও যাচ্ছিলেন, পিছনে পিছনে ওনাকে গালিগালাজ করতেছেন, কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি কোনো কথা বললেন না। এরকম বলতে 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 লোকটি পিছনে পিছনে চলতেছেন, শেষ পর্যন্ত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাই কোথায় ঘরের মধ্যে ঢুকে গেলেন। ওই লোকটি চৌকাঠের সাথে মাথা মারতে লাগলেন, হাই তোমাকে এত কথা বললাম তুমি একটাও জবাব দিলে না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইকে বলা হলো আপনাকে লোকে এত মন্দ বলে আপনি কিছু বলেন না, কিন্তু তারা বলে। তখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাই বলেন যে এটা আল্লাহ তাআলার দয়া ও মেহরবানি, যাদের উপর আল্লাহ তাআলা দয়া করেন তাদেরকে এই চুপ থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করে। সুতরাং কি বুঝলাম, যে মানুষের মন্দ কথার জবাব না দেওয়াটা বড় জবাব, মন্দ কথার জবাব না দেওয়াটাই হচ্ছে বড় জবাব, এটাই হচ্ছে উত্তর, এটা দ্বারা সম্মান কমে না, আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, মানুষের দোষ ত্রুটি খোঁজা এটা ভালো কাজ নয়। কোরআনে বাকের মধ্যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়ালা তাজাসসু, যে মানুষের দোষ ত্রুটি তোমরা খুঁজে বেরিও না। বরঞ্চ হাদিসে বাকের মধ্যে রয়েছে, যে ব্যক্তি মুমিনের দোষ ত্রুটি গোপন করলো মূলত সে জীবিত দাফন করা বাচ্চাকে পুনরায় জীবিত করে দিল। অন্য হাদিসে রয়েছে, যে ব্যক্তি কোনো মুসলমানের দুঃখ দুর্দশা দূর করে দেয় আল্লাহ বা কিয়ামতের দিনের দুঃখ দুর্দশাগুলো হতে তার দুঃখ দুর্দশা কি করে দেন, দূর করে দিবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের কোনো দোষ ত্রুটি গোপন রাখে আল্লাহ বা কিয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন রাখবেন। প্রকাশ করে দিব, আমরা তো খুঁজতে থাকি, হ্যাঁ ক্যামেরা বসিয়ে দিই, মানুষ লাগিয়ে দিই, কোন দিকে যাচ্ছে কিভাবে তার দোষ ত্রুটিগুলি, একটু আল্লাহকে ভয় করে এগুলি না করি। দোষ ত্রুটি খোঁজা এটা ভালো কাজ নয়, এটা আল্লাহ তাআলা নিষেধ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির সীরত পড়ার, বিশেষ করে ওনার ওসিয়ত নামা রয়েছে, ওসিয়ত আমরা শুনি এবং ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাই এর জীবনী সহ আল্লাহর বলিদের জীবনী আমরা পড়ি, কেননা এদের জীবনী পড়ার মধ্যে আমাদের জন্য হেদায়েতের রাস্তা খুলে দেওয়া হয়। কেননা আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে চলার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। তো অনুগ্রহ প্রাপ্ত বান্দা যারা, তারা কিভাবে চলে তাদের পথ অনুসরণ করার জন্য তাদের জীবনী তো জানতে হবে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত যে বুজুর্গানে দ্বীনের দিনগুলো মানায়, তাদের জীবনীগুলো লিখে মানুষের কাছে পৌঁছায় এবং তাদের ওরস মানায়, এটা কেন জানেন? এটা একমাত্র কারণ হচ্ছে তবুরে খাওয়ার জন্য নয়, এটা তবুরে খাওয়ার জন্য, কিসের জন্য? এটা হচ্ছে আমরা তাদের জীবনী থেকে যেন কিছু শিক্ষা গ্রহণ করি। তাদের জীবনী থেকে আমরা নিজের জীবনকে দামি করি, এটার জন্যই আল্লাহ তাআলা তাদের জীবনী পড়ার এবং কোরআনে পাকের মধ্যে আল্লাহর ওলিদের জীবনী বর্ণনা করে। আসহাবে কাহফার ঘটনা রয়েছে, অসংখ্য ওলি কালামের ঘটনা কোরআনে পাকের মধ্যে রয়েছে। কেন রয়েছে? এদের জীবনী থেকে যেন আমরা শিক্ষা পাই। এজন্য ওরসগুলি পালন করার মূল কারণ হচ্ছে তাদের জীবনী থেকে আমাদের জীবনে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াতে ইসলামের সুন্নত বরা মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক নসিব করুক। কেননা এখানে শুধু জীবনে আলোচনা করা হয় না, বাস্তব প্র্যাকটিক্যাল। এখানে দাওয়াত ইসলামী হচ্ছে ফয়জানে আম্বিয়া, এখানে দাওয়াত ইসলামী হচ্ছে ফয়জানে মদিনা, দাওয়াত ইসলাম ফয়জানে সাহাবা ও আহলে বাইত, দাওয়াত ইসলামী হচ্ছে ফয়জানে আউলিয়া। এদের জীবনীর নির্যাসকে আমির আহলে সুন্নাত সাংগঠনিক রূপ দিয়েছেন। এখানে এসে প্র্যাকটিক্যালভাবে আউলিয়া কারের জীবনীর রূপ আপনি মাদানী কাফেলার মধ্যে পাবেন, আপনি নেক আমল রিসালার মধ্যে আপনি পাবেন। আপনি যদি আউলিয়া কেরামের জীবনী প্র্যাকটিক্যাল দেখতে চান, মাদানী মুজাকারা আপনি শুনুন, আমির আহলে সুন্নাতের যে সাপ্তাহিক রিসাল এগুলি পড়ুন, দেখবেন আপনার জীবনের মধ্যে অটোমেটিকলি আস্তে আস্তে পরিবর্তন নিজেই লক্ষ্য করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু শোনা নয় আমল করার জন্য তৌফিক দান করুক। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তার ফয়জ ও বরকত আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নত বরা ইস্তামার মধ্যে যে দরুদ শরীফ এবং দোয়াগুলি পড়া হয় এগুলি আমরা সবাই মিলে পড়ি। হযরত সাইয়্যিদ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করবে যদি সে দাঁড়ানো থাকে বসার পূর্বে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। আসুন সবাই মিলে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করবে যা এখন পড়ানো হবে, তার উপর রহমতের 70টি দরজা খুলে দেওয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাহাবী রহমতুল্লাহি তাআলা আলাই কিছু বুজুর্গ থেকে বর্ণনা করেন, যে দরুদ শরীফ এখন পাঠ করানো হবে এটা যদি পাঠ করে 600,000 দরুদ শরীফ পাঠ করা সওয়াব অর্জন হয়। আসুন সবাই মিলে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। এক ব্যক্তি একদিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার আসলো। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটিকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে বসালেন। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান অত্যন্ত আশ্চর্য হলেন যে এই লোকটিকে এত সম্মানিত। যখন ওই লোকটি চলে গেল তখন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই লোকটি যখন আমার উপর দরসী পাঠ করে তখন এভাবে দরসী পাঠ করে। আসুন সবাই মিলে ওই দরসীটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা লাহ। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দরুদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরত সাইয়্যিদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত প্রিয় নবী মক্কী মদিনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকিসমূহ লিখতে থাকে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দোয়া তিনবার পাঠ করবে, যে ব্যক্তি এই দোয়া তিনবার পাঠ করবে সে যেন স্বর্গদার পেয়ে গেল। আসুন সবাই মিলে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস সাবঈ ورب العرش العظيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم صلاة وسلام عليك يا رسول الله
জিকিরের সময় হয়েছে। মদিনা শরীফের দিকে ধ্যান করে করে বারবার সালাতু সালাম পাঠ করিনি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا نبي الله, الصلاة والسلام عليك يا نور الله, الصلاة والسلام عليك يا رسول الله, الصلاة والسلام عليك يا حبيب الله, الصلاة والسلام عليك يا نبي الله, الصلاة والسلام عليك يا نور الله, الصلاة والسلام عليك يا رسول الله, الصلاة والسلام عليك يا حبيب الله, الصلاة والسلام عليك يا نبي الله, وعلى آلك وأصحابك يا نور الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله, نور محمد صلى الله, لا إله إلا 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 الله, محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. إلا الله, 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 لا إله إلا الله, محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. الله 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 لا إله إلا الله, محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. الله 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 الله
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ।
আমার প্রাণপ্রিয় ইসলাম ভাইরা, দোয়ার সময় হয়ে গেছে, আমরা আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়ে দিই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد الانبياء والمرسلين جزا الله عنا محمدا ما هو اهله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا ربنا يا ربنا يا ربنا يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ربي يا ربي يا ربي اي مالك كريم الله গুনাহের অসংখ্য বিশাল বোঝা নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত উঠিয়েছি। আয় আল্লাহ, তোমার মাস যেটা বীজ বপনের মাস ছিল, অলস উদাসীনতায় আল্লাহ চলে গিয়েছে। আল্লাহ, পানি ঢালার মাস শুরু হয়েছে, তোমার নবীর মাস শুরু হয়েছে রমজান। আল্লাহ, মহান মেহমান আমাদের অতি নিকটে আল্লাহ চলে এসেছে। আল্লাহ, তোমার রহমত তোমার দয়া আমাদের নিঃশ্বাসকে এখনো জারি রেখেছ, তোমার কাছে ফরিয়াদ। রমজানকে আফিয়তের সাথে আমাদের সাথে আল্লাহ মিলিয়ে দিও। আল্লাহ, হে রব্বে করিম, দাওয়াত ইসলামের সুন্নত মারা ইজতেমায় অংশগ্রহণ করে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে সঙ্গে নিয়ে আল্লাহ হাত উঠিয়েছি। আল্লাহ, এখানে তোমার এমন বান্দা রয়েছে যাদের হাতকে তুমি কবুল করেছ, যাদেরকে তুমি পছন্দ করো। আল্লাহ, আজ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলের ওরস মোবারকের আল্লাহ আলোচনা হয়েছে, ওনার জীবনে আলোচনা হয়েছে, এটাকে উসিলা করে হাত উঠিয়েছি। আল্লাহ, আমরা বান্দা, আমরা গুনাহগার। আল্লাহ, গুনাহগার বলেই তো তুমি গফুর রহিম। আল্লাহ, আল্লাহ, তুমি অনেক বড় বড় গুনাহগারকে আল্লাহ তুমি ক্ষমা করেছো। আল্লাহ, আমরা ঘটনা শুনেছি। আল্লাহ, আজকে গুনার মাফি এবং তওবা নিয়ে আল্লাহ তোমার দরবারে হাজির দিয়েছি। আল্লাহ, গুনাহ নিয়ে আর কতদিন বাঁচব? আল্লাহ, গুনার অভ্যাসকে দূর করে দাও। আমাদের গুনাকে মিটিয়ে দাও আল্লাহ। গুনাহ নিয়ে রমজানকে আল্লাহ ইস্তেকবাল করতে চায় না আল্লাহ। তাকওয়া পরহেজগারির সাথে ইবাদত রিয়াজতের মাধ্যমে আল্লাহ যেন রমজানকে কবুল করতে পারি ব্যবস্থা করে দাও আল্লাহ। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলার উসিলায় আমাদেরকে আল্লাহ তোমার রিয়াজতের, তোমার ইবাদতের, ইলমে দিন অর্জন করার, কোরআন তেলাওয়াত করার, জিকির দরুদের মধ্যে ব্যস্ত থাকার আমাদেরকে তৌফিক দিয়ে দাও আল্লাহ। দুনিয়াবি কোনো শক্তি দ্বারা তোমার ইবাদত করতে পারা যায় না আল্লাহ। যাকে তুমি দয়া করো সেই পারে মালিক মৌলা। আমরা তো আল্লাহ টুটাপাটা দুটা ইবাদত করলেও গীবত করে নষ্ট করে দিচ্ছি আল্লাহ। মিথ্যা ধোকা দিয়ে আল্লাহ আমাদের ইবাদতগুলি নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ। আয় আল্লাহ কিছু ইবাদত করে সেটা প্রকাশ করার জন্য আল্লাহ আমাদের মন বেকুল হয়ে যায়, রিয়াকারিতে পড়ে যায়। মালিক আল্লাহ আমাদেরকে এমন ইবাদত করার তৌফিক দাও যেগুলি তুমি কবুল করো আল্লাহ, যেগুলো নষ্ট হয় না মালিককে বলো আল্লাহ। তুমি আমাদেরকে হাগে কি ইবাদত গুজার হিসেবে কবুল করে নাও। এলমে জাহির এলমে বাতিন আমাদেরকে দান করে দাও, রুহানি শক্তি আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ সমস্ত ওলিয়ে কেরামের ওসিলায়, আল্লাহ পবিত্র শাবান মাসের ওসিলায় আল্লাহ আমাদেরকে নেককার ফেরেশতাগার সত্যিকার আশিক রসুল বানিয়ে দাও। তেলাওয়াতে কোরআন করা তৌফিক দিয়ে দাও, কোরআনে পাক যেন শুদ্ধ করে পড়তে পারি আল্লাহ তুমি আমাদেরকে ব্যবস্থা করে দাও। দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনা যারা বয়স্কদের জন্য, ছোটদের জন্য আল্লাহ বিভিন্নভাবে শেখানোর চেষ্টা করছে, এগুলিতে অংশগ্রহণ করা তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ মনকে যেন বুঝ না দিই, ভুল পরেও যেন কোরআন তেলাওয়াত কারী হিসাবে যেন নিজেকে গণ্য না করি মালিক মওলা। শুদ্ধ করে পড়ার জজবা নসিব করো আল্লাহ। যেভাবে বললে তুমি খুশি হও আমাদেরকে ওইভাবে নামাজ পড়ার, তেলাওয়াত করার, তোমার হুকুম আহ্বা পালন করার আল্লাহ তৌফিক দান করো। আই মালিক করিম আল্লাহ তোমার দরবারে হাত উঠিয়েছি। আয় আল্লাহ আমাদের কি প্রয়োজন আল্লাহ তুমি ভালো জানো, যেগুলি আল্লাহ দুনিয়া এবং আখেরাতে আমাদের জন্য আল্লাহ তোমার রেজা এবং জান্নাত পাবো আল্লাহ, ওই ধরনের নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করো মালিক মওলা। আমাদেরকে সবর এবং শুকরের দৌলত দিয়ে দাও। আমাদেরকে আল্লাহ তোমার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করা তৌফিক দিয়ে দাও। হারাম থেকে বাঁচাও, ধোঁকা থেকে বাঁচাও আল্লাহ। আমাদেরকে এমনভাবে হালাল রুজির ব্যবস্থা করে দাও যেন বছরে বার বার হারেমান শরীফের জিয়ারত নসিব হয়ে যায়। এমনভাবে দান করো যেন মসজিদ মাদ্রাসা গরিব মিসকিন আত্মীয় স্বজনকে অকাতরে আয় আল্লাহ বিলিয়ে দিতে পারে আমাদেরকে সেই তৌফিক দিয়ে দাও। আয় মালিক মওলা, আয় রব্বে করিম আমাদের মধ্যে যারা অসুস্থ শিফা দিয়ে দাও, যারা অভাবে অভাব দূর করে দাও, যারা মোহতাজ মোহতাজ থেকে মুক্তি দিয়ে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিয়ে দাও আয় আল্লাহ, যারা আয় আল্লাহ অহিতুক মামলা মকদ্দমার মধ্যে তা থেকে মুক্তি দিয়ে দাও। বিভিন্ন সমস্যার মধ্যে আল্লাহ অনেকে রয়েছে, প্রবাসের মধ্যে সমস্যা রয়েছে আল্লাহ তাদের সমস্যার সমাধান করে দাও। দুশ্মনে দুশ্মনে থেকে হেফাজত করো, হাসিদিনে হাসিদ থেকে হেফাজত করো, জাদুঘরে জাদু থেকে হেফাজত করো আয় আল্লাহ। বিশেষ করে আয় আল্লাহ শয়তানের দোকা থেকে, নফসা আমারের দোকা থেকে, বদমজহাব থেকে আল্লাহ আমাদের জান মাল ইমান আখিদাকে আল্লাহ তোমার হেফাজতে আল্লাহ আমাদেরকে হেফাজত করো আয় আল্লাহ। আয় রব্বে করিম আয় আল্লাহ যারা হাত উঠিয়েছে মাদানী চ্যানেলে, দর্শক সুরা হাত উঠিয়েছে আল্লাহ, প্রত্যেকের মনের কি ফরিয়াদ আল্লাহ তুমি ভালো জানো, প্রত্যেকের জায়েজ ফরিয়াদের উপর রহমতের নজর দান করে দাও। আয় মালিকে করিম আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমাদের মুসলমানকে এক এবং নেক বানিয়ে দাও আয় আল্লাহ। আল্লাহ আমাদেরকে জটিল কঠিন রোগ থেকে হেফাজত করো, যেই রোগের কারণে মেডিকেলে পড়তে থাকতে হয়, নামাজ পড়তে কষ্ট হয়, এমন রোগ থেকে আল্লাহ তুমি হেফাজত করো আয় আল্লাহ। জমিনে আসমানি বালা মুসিবত থেকে হেফাজত করো, সড়ক দুর্ঘটনা থেকে আমাদের জান মালকে হেফাজত করো আয় মালিক মওলা। আমাদের বাল বাচ্চা এবং আমাদের কিয়ামত পর্যন্ত বংশ যারা আসবে আল্লাহ সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল অবিচল রাখো। আয় মালিক মওলা সমস্ত সুন্নি ওলামায়ে কেরামের এলেমের মধ্যে, হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত দান করো। আয় মালিক করিম আল্লাহ খাস করে আমির আল সুন্নতের হায়াতের মধ্যে আল্লাহ বরকত নসিব করো, ওনার সায়াকে আমাদের উপর দারাজ করে দাও। হে আল্লাহ শাহজাদে আত্তার বাংলাদেশে তশরিফ আনতেছে আল্লাহ, ওনার সফরকে মোবারক করে দাও। আয় আল্লাহ ওনার সফরের মাধ্যমে আয় আল্লাহ, আয় আল্লাহ হাজার হাজার মানুষের জীবন যেন পরিবর্তন হয়ে যায়, নেকির দাওয়াত যেন আল্লাহ চারিদিকে ধুম পড়ে যায় আল্লাহ তুমি সেই ব্যবস্থা করে দাও। আয় মালিক মওলা, আয় রব্বে করিম তোমার দরবারে ফরিয়াদ, এই মালিকে মৌলা, এই আল্লাহ দাওয়াত ইসলামীর মোবাল্লিকরা যেভাবে আল্লাহ দিনের জন্য কাজ করে তাদেরকে এখলাস দান করো, আয় আল্লাহ তাদেরকে আরও বেশি সময় দেওয়ার আয় আল্লাহ তুমি তৌফিক দান করে দাও, আয় আল্লাহ আমাদের সবাইকে মিলে মিশে এখলাসের সাথে হিংসা বিদ্বেষ আয় আল্লাহ পরিহার করে আল্লাহ দুনিয়ার কোনায় কোনায় তোমার নবীর সুন্নতকে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা যেভাবে আল্লাহ দিনের দাওয়াত দিয়ে গেছেন এখনও জারি রয়েছে, আল্লাহ আমাদেরকেও আমির আহলে সুন্নতের সদকায় দাওয়াত ইসলামী পেয়েছি আল্লাহ এটাকে নেয়ামত মনে করে আল্লাহ আমরা যেন মাদানী কাফেলার মাধ্যমে, নেক রেসালার মাধ্যমে, মাদানী মুজাকারার মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে, মাদ্রাসা মদিনা বালেগানার মাধ্যমে আল্লাহ চারিদিকে ছড়িয়ে দিতে পারে, আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। আই মালিকে মৌলা, আই রব্বে করিম, আই আল্লাহ আমাদেরকে হারামাইন শরীফানের বার বার হাজিরি নসিব করে দাও, বা আদব হাজিরি নসিব করে দাও, শয়নে সমনে তোমার নবীর দিদার নসিব করে দাও। আই মালিক মোলাদের সন্তান নাই তাদেরকে নেক সন্তান দিয়ে দাও, যাদের সন্তান আছে আল্লাহ যারা অবাধ্য সন্তান তাদেরকে বাধ্য করে দাও, যাদের ঘরে উপযুক্ত কন্যা সন্তান রয়েছে বিয়ে হচ্ছে তাদের বিয়ের ব্যবস্থা করে দাও, যাদের উপযুক্ত সন্তান আছে বিয়ে হচ্ছে তাদের নেক মাতৃর ব্যবস্থা করে দাও। আই মালিক মোলা, জানি না তোমার বান্দারা কে কি নিয়ে হাত উঠিয়েছে, আই আল্লাহ দাওয়াত ইসলামের সুন্নত মারা ইস্তেমাই, আই আল্লাহ এসে অনেকে অনেক নেক মকসদ নিয়ে আসে, ধারণা নিয়ে আসে, আল্লাহ সেখানে গেলে দোয়া কবুল হবে, আল্লাহ তাদের সেই ধারণার লাজ তুমি রাখো, যাতে তারা আরও বেশি এই নেক পরিবেশে আসে, সুন্নত ওরা বয়ান শুনে জীবনকে পরিবর্তন করতে পারে, তুমি সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের সকল দোয়াকে, সকল জায়েজ দোয়াকে মদিনা শরীফে ঠান্ডা ঠান্ডা শীতল মনোরম হাওয়ার রসিলায় কবুল করে নাও। কেহতে রেতে হে দোয়াকে ওয়াসতে বন্দে তেরে কর দে পুর ইয়ার জোহার বেক সু মজবুর কি ببركه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على النبي الامي وعليه صلى الله عليه وسلم صلاه وسلاما عليك يا رسول الله سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم اجعل اخر كلامنا عند سكره الموت شهاده لا اله الا الله محمد رسول الله صلى الله عليه
نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك আমার মা বাবা বহশরে আমার মা বাবা বহশরে যদিও বলে যাই মোরে হে নবী তুমি বলো না মদনী মদিনে ওয়ালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব মালাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা যখনই উঠবো হাশর মাঠে যখনই উঠবো হাশর মাঠে তামার জমিন হবে নিচে ইয়া নবী কৌসর পিলায়ো মদনী মদিনে ওয়ালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত
الله عليك مصطفى جان رحمت پلا کو سلام شمع بج میں ہدایت پلا کو سلام مصطفی جان رحمت پلا کو سلام شمع بج میں ہدایت پلا غوث اعظم امام متقاون کا جلوائے شان کو دو رت پلا کو سلام مصطفیٰ جان رحمت پلا کو سلام شمع بج میں ہدایت پلا کو سلام ڈالو دی قلبوں میں عظمت مصطفیٰ ڈالو دی قلبوں میں مصطفیٰ سیدی اعلی حضرت پلا کو سلام مصطفیٰ جان رحمت پلا کو سلام شمع بج میں ہدایت پلا کو سلام فیضوں سے جن کے لا کو نمازی بنے فیضوں سے جن کے لا کو امام سجے اس امیر اہل سنت پلا کو سلام مصطفیٰ جان رحمت پلا کو سلام شمع بج میں ہدایت پلا کو سلام مصطفیٰ جان رحمت پلا کو سلام شمع بج میں ہدایت پلا کو سلام
جن کی